Vishnu Padani
Namaste Saraswate Deve Gauravani Pracharine Nirvishesha Shunyavadi Paschata Deshatarine Vancha Kalpatarubhyascha Kripa Sindhu Vaivacha Patitanam Pavanebhyo Vaishnavebhyo Namo Namaha Gurave Gaurachandraya Radhikaya Tadalaye Krishnaya Krishna Bhaktaya Tadabhaktaya Namo Namaha Jaya Sri Krishna Chaitanya Prabhu Nityananda Sri Advaita Vadadha Sri Vasadi Gaur Bhakta Vrinda Hare Krishna, Krishna Krishna, Hare 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 Rama, Hare Rama, Rama Rama, Hare Hare Arjure Hare Krishna, Krishna Krishna, Hare 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 Rama, Hare Rama, Rama Rama, Hare 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 Krishna, Krishna Krishna, Hare 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 Rama, Hare Rama, Rama Rama, Hare Hare Hari Nam Sankirtan ki, Prabhupada ki, Gautamanande Igramnan ki?
Chittur
Chittur Hare Krishna তো আজকে এই অগ্রহায়ণ মাসে শুভ সন্ধ্যায় চিলতোড় গ্রামে এই মন্দির হরি মন্দির ভিতরে একদিনের জন্য যে হরে কৃষ্ণ উৎসব ভাগবত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই উৎসবে উপস্থিত সমস্ত সজ্জন ভক্তমণ্ডলী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী ভাই ও বোন আপনাদের উপস্থিতির জন্য আমি সর্বপ্রথমে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইস্কন প্রধান কার্যালয় শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি ভগবত কথা শ্রবণের প্রারম্ভে আমি আমার পরমারাধ্য গুরুদেব ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রী অভয় চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদের অন্যতম কৃপাধন্য ইস্কনের অন্যতম গুরু এবং ইস্কন নাম হটের বিশ্ব প্রচারক মন্ত্রী ওম বিষ্ণুপাদ অষ্টতর শত শিষ্যমা জয় পতাকা স্বামী শ্রীল গুরুদেবের পাদপত্নী ধন্যবাদ প্রণতি নিবেদন করে তার হেতুকে কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি এবং আমার পরমারাধ্য পরম গুরুদেব ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রী অভয় চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদে শ্রী পাদপদ্মী ধন্যবাদ প্রণতি নিবেদন করে তার হিতকে কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি এবং উপস্থিত সমস্ত সজ্জন ভক্তমণ্ডলী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী ভাই ও বোন আপনার সকলের চরণে প্রণাম নিবেদন করে আপনাদের হিতকে আশীর্বাদ প্রার্থনা করছি হরে কৃষ্ণ কথা বলো না তো যা দাঁড়িয়ে আছে এখানে ভিতরে এসে বসুন হরি কথা সাধু সঙ্গ বসে মনোযোগ হয় অন্যান্য কাজ সিনেমা বা নাটক খেলা এগুলো দাঁড়িয়ে হয়তো দেখে হরি কথা হচ্ছে শুদ্ধ জিনিস সেটিকে মনকে পবিত্র করতে একতা করতে শাস্ত্রে ভাগবতে বলা হয়েছে এই ভাগবত যে শ্রোতা আর প্রশ্নকর্তা আর যিনি ভাগবত কথা বলেন এই তিনজনই তারা পবিত্র হন সেজন্য আপনারা এসেছেন খুবই ভাগ্যবান যে এই অগ্রহায়ণ মাসে ভগবান শ্রীকৃষ্ণ সেই কুরুক্ষেত্রে রণাঙ্গনে যুদ্ধভূমিতে ভগবান কৃষ্ণ 5000 বছর পূর্বে এই ভগবত গীতার জ্ঞান এই অগ্রহায়ণ মাসেই দিয়েছিলেন। এই মাসটাও খুব পবিত্র মাস, তাই আমি অনুরোধ করব যে ভগবত গীতাকে আশ্রয় করা আমাদের প্রত্যেকের কর্তব্য। ভগবানের মুখনিঃসৃত কথা হচ্ছে এই ভগবত গীতা। ভগবানের দুই প্রকার কথা আছে, একটা হচ্ছে মুখনিঃসৃত কথা যেটি বলা হয় ভগবত গীতা, গীতোপনিষদ এই গীতার একটি নাম। মহাভারতের ভীষ্ম পর্বে 25 অধ্যায় থেকে 42 অধ্যায় এই 18 অধ্যায় হচ্ছে এই ভগবত গীতা। তাই এখানে ভগবান থেকে তার কথা হচ্ছে অভিন্ন, আমাদের কথার মধ্যে পার্থক্য আছে, কিন্তু যেহেতু ভগবান হচ্ছেন পরম পবিত্র তাই তার কথা এবং তার মধ্যে কোনো পার্থক্য নেই। যখন আমরা শ্রবণ করব, কীর্তন করব, তাহলে আমরা পবিত্র হয়ে যাব। ভগবান কেবল পবিত্র করা, জ্ঞান কর্ম এগুলি জ্ঞানীরা যোগীরা কর্মীরা নিজে পবিত্র হওয়ার জন্য প্রচেষ্টা করে কিন্তু হতে পারে না, কিন্তু ভগবত ভক্তি এমন জিনিস যে ভগবান ভক্তকে নিজে পবিত্র করে। ভগবান নিজে পবিত্র, যেমন একটা গাভী তার বাচ্চা যখন হয় তখন কে পবিত্র করায়, পরিষ্কার কে করায়? নিজে মা করায় না, বাচ্চাকে নিজে মা চেটে চেটে পরিষ্কার করায়। হ্যাঁ, তো ভগবান এরকম তার ভক্তকে পবিত্র করে। তো সেজন্য যারা ভক্ত তারা খুব ভাগ্যবান। ভক্ত মানে কি? ভক্ত মানে হচ্ছে যিনি ভক্তি করে, যিনি কৃষ্ণ ভক্তি করে। ভক্তি হচ্ছে কি না, সেবা অর্থে প্রয়োগ করা হয়েছে, এই ভক্তি কথাটা সেবা থেকে এসেছে। সেই জন্য ভক্তি ভজ ধাতু থেকে এসেছে, সেবায়াম অর্থে তাকে বলা হয়েছে। তার সেবা না এই জগতে যিনি মালিক, যার থেকে আমরা এসেছি, যার থেকে সব কিছু এসেছে, তিনি হচ্ছেন ভগবান, তার নাম হচ্ছে কৃষ্ণ। তো সেই ভগবান সেবা করাকে, ভগবানের সেবা করাকে বলা হয় ভক্ত। তো কিভাবে আমরা ভগবানের সেবা করব? না সমস্ত ইন্দ্রিয় দিয়ে, আমাদের চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, হাত, পা এসব রয়েছে, তো এই 11টা মন ইত্যাদি 11টি ইন্দ্রিয় রয়েছে, যে ইন্দ্রিয় দিয়ে আমরা সুখী হওয়ার চেষ্টা করি। সেই চোখ দিয়ে দেখে আমরা সুখী হতে চাই, কান দিয়ে শুনে, মুখ দিয়ে কিছু বলে খেয়ে, নাক দিয়ে কিছু আঘ্রাণ নিয়ে আমরা এসব ইন্দ্রিয়ের দ্বারা সুখী হই, কিন্তু সেই সুখটি হচ্ছে অনিত্য। কিন্তু যখন প্রকৃত শান্তি আনন্দ পাওয়া যাবে, যখন এই সব ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা হবে, তখন তাকে বলা হয় ভক্তি। আর এই ভক্তির দ্বারা ভগবান বশীভূত হন, যখন ভগবান নিজে সে ভক্তের কাছে আসেন তাকে পবিত্র করেন, তিনি আর থাকতে পারেন না। তো সেজন্য ভগবানের সেবা যেখানে হবে, তো ভগবানের সেবা ভক্ত সঙ্গেই হয়ে থাকে। এখানে আমরা ভক্ত সঙ্গে ভগবানের সেবা করার সুযোগ করছি। কিভাবে? এখানে আজকে আপনারা আরতিতে নাচছিলেন, হরিকথার সময় জপ না করলে ভালো, দুইটি একসাথে হয় না, এটা না করলে ভালো, শুধু শ্রবণ করতে হবে। তো দুটি জিনিস সাধুর সঙ্গে আমরা ভগবানের সেবা করতে পারি। কিভাবে আমরা সাধুর সঙ্গে ভগবানের সেবা করতে পারি কে বলতে পারে? ভক্ত সঙ্গে কি করে ভগবানের সেবা আমরা করছি? এখানে আজকে আপনারা উপস্থিত আছেন, ভক্ত সঙ্গ হচ্ছে, সেই ভক্ত সঙ্গে কি করে আপনারা ভগবানের সেবায় নিযুক্ত হয়েছেন, ভক্তি অনুশীলন করছেন, কি প্রমাণ আছে কে বলতে পারে? মাতাজিরা কে বলবেন কি করে আপনারা ভক্ত সঙ্গে আজকে ভগবানের সেবায় ইন্দ্রিয়কে নিযুক্ত করেছেন বলুন, মাতাজি বলুন। না এখন এই ভক্ত সঙ্গে আজকে কিভাবে ভগবানের সেবায় নিযুক্ত হয়েছেন? মুখে সাধু সঙ্গে ভক্তরা যখন কীর্তন করছে সেগুলি আমরা পুনরাবৃত্তিকরণ করছি, শ্রবণ করছি এবং নাচছি, পাগুলি কাজে লাগছে, হাত তুলে উদম্য নৃত্য করছি কৃষ্ণের উদ্দেশ্যে। যখনই ভগবানের সাথে যুক্ত হবে এই ইন্দ্রিয়গুলি ভগবত সেবাতে, তখন সেগুলি হবে ভক্ত, তখন তিনি হবেন ভক্ত। যেজন্য অনেক লোক দাবি করে আমি ভক্ত, আমি ভক্ত কি করে বোঝা যাবে? না আমি প্রতিদিন আমার জিহাদে কৃষ্ণ নাম করি, আমি প্রতিদিন রান্না করা হয় সেটা ভগবানকে নিবেদিত প্রসাদ খাই, এই জিহার কাজ করে থাকি, কিন্তু আমি প্রসাদ খাই না, আজে বাজে কথা বলি, হিন্দি গান করি, সিনেমাটিদের কীর্তন করি, রাজনীতি কচকচানি বলি, তাই ভক্ত নয়। হ্যাঁ সেজন্য সেখানে নিজের ইন্দ্রিয় সুখ আছে, সেটা হচ্ছে কাম। কবিরাজ গোস্বামী বললেন আত্ম ইন্দ্রিয় প্রীতি তারে বলি কাম। যখন আমার নিজের জিহা আজে বাজে জিনিস খাচ্ছে আর আজে বাজে কথা বলছে তো সেটা হচ্ছে কাম। আর সেই জিহাটাকে শাস্ত্রে বলা হয় দাদুর রেখা এব সুত, দাদুর রেখা মানে ব্যাঙের জিহা, আর অসতী নারী জিহা, জিহা অসতী, অসতী মানে কি? অসতী কাকে বলা হয়? যে পরপুরুষ গমন করে, যে মহিলা বিবাহ হয়েছে তার স্বামীর কাছে না থেকে অন্য পুরুষদের সাথে মিশছে তাকে অসতী বলা হয়। ঠিক তেমনি জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, ভগবদ গীতায় পঞ্চম অধ্যায় পঞ্চদশ অধ্যায় সপ্তম নম্বর শ্লোকে ভগবান বললেন মমাই বাংশ জীবলোকে জীবভূত সনাতন, জীব হচ্ছে আমার অংশ, তাই জীবের কর্তব্য ভগবানের সেবা করা। তাই ভগবানের সেবা তার ইন্দ্রিয় দিয়ে বাদ দিয়ে সে যদি অন্যদিকে ছুটে অন্য কারো সেবা করে তাই সেটাকে কাম বলা হয়, আর সেই কি বলা হয় না সেটা অসতী নারীর সাথে তুলনা করা, বেশ্যার সাথে তুলনা করা হয়। এরকম বড় কথা ভাগবতে বলা হয়েছে, যেন মনুষ্য জীবনে এগুলি উপলব্ধি করা আমাদের প্রয়োজন। আমি আমার জিহ্বা দিয়ে কি কথা বলি? যখন কৃষ্ণের সম্বন্ধযুক্ত কথা না হবে, কৃষ্ণতে নিবেদিত প্রসাদ না হবে, সেই খাওয়া সেই কথা এটা অসৎ কথা বা অসৎ অন্য জিনিস খাদ্য কি ব্যাং যেমন চেঁচে আছে লাভ না। সেজন্য আমাদের উপলব্ধি করতে হবে কৃষ্ণ প্রসাদ কৃষ্ণ নাম গ্রহণ করা। তো এই কৃষ্ণ প্রসাদ কিভাবে তৈরি হবে? শাক সবজি এগুলি ভগবান গীতায় বলেছে, পত্রম পুষ্পম ফলম তোয়ম যমে ভক্ত প্রয়চ্ছতি তদহম অস্মামি ভক্তি উপহিতম, যেসব আমার ভক্ত তারা আমাকে নিবেদন করেন পত্রম, সে গরিব হতে পারে একটা তুলসী পাতা দিয়ে যদি আমাকে নিবেদন করে আমি সেটা গ্রহণ করি, পুষ্পম অনেক পুষ্প পাচ্ছে না একটা পুষ্প যদি আমাকে দেয় তাও আমি সন্তুষ্ট থাকি, ফলম একটা ফল যদি দেয় আমি সুখ, আর তা যদি নেই একটু জল দিলেও আমি সন্তুষ্ট। তাহলে ভগবান সকলের জন্য তিনি এই শিক্ষা দিলেন, যে গরিব লোক অনেক লোক বলে আমরা কিছু খাওয়া দাওয়া নেই কিছু নেই আমরা কি করে ভগবানের সেবা করব, সেজন্য গীতায় কৃষ্ণ এটাও বলে বলেন না, তোমার কোনো কিছু নেই এক বিন্দু জল দিয়ে আমাকেও আমি সন্তুষ্ট হয়ে যাব। তো ভগবান হচ্ছেন সন্তুষ্ট হন ভক্ত যদি প্রীতি সহিত সে এগুলি দেয়। তার মানে ভগবান জানিয়ে দিলেন তিনি তাকে কি নিবেদন করা যাবে, ফল মূল পাতা শাক সবজি এগুলি ভাত ডাল, অন্য কোনো কিছু নিবেদন করা যাবে না, মৎস্যং মাংসং এগুলি পশুর খাদ্য, বাঘ মাংস খায় বিড়াল খায় কুকুর খায়, কিন্তু ভগবান প্রসাদ ভোগ নিবেদন করা হয় শাক সবজি ভগবানকে, আর ভক্তের খাদ্য হচ্ছে প্রসাদ, যে ভক্ত তার যে আহার্য বস্তু সেটা হচ্ছে প্রসাদ। সেই জন্য এই জিহ্বা একটা ইন্দ্রিয় আমাদের হরিনাম বলা, কৃষ্ণের কথা বলা, গীতা ভাগবত বলা, আর কৃষ্ণকে নিবেদিত প্রসাদ সেবা করা, শাক সবজি আপনার সামর্থ্য অনুসারে, আপনি অনেক টাকা পয়সা আছে হাজার হাজার টাকা আছে, যদি আপনি মনে করেন বাবা কৃষ্ণ বলছেন পত্রম একটা পাতা দিব কেবল, আর নিজে বাড়িতে ছানা মাখন কত কিছু খাবেন, ওটা বিতসাক্ষ্য দোষ হয়ে যাবে, অপরাধ হবে। আপনার সামর্থ্য অনুসারে ভগবান শিক্ষা দিয়েছেন, আপনার যেমন অনেক কিছু আছে সেইভাবে ভগবান নিবেদন করবেন, কেন না ভগবান হচ্ছেন ভোক্তা মালিক। তো সেজন্য এই শাক সবজি যা রয়েছে এগুলি এখানে কথা বলছে কেন, ওই দিদিমারা কথা বলছে কেন, হরিবাব ওই পুরায় কথা হচ্ছে কেন, পাগল আছে নাকি, এখানে হরি কথা আছে সেখানে কথা বলছে, অন্যকে ডিস্টার্ব করার চেষ্টা করছে, ঘরে চলে যেতে বলো ভেতরে লক করে বসে গল্প করো, এটাই স্বভাব। হরি কথার সময় আজে বাজে কথা, পর জীবনে কি হবে, ব্যাং হবে, কে করবে সাপ এসে কামড়াবে, এটা ঠিক নেই, বুদ্ধিমান হতে হবে আমাদের। তো ভগবত কথায় কাউকে ডিস্টার্ব করতে নেই, যারা বলছে শুনছে তাদেরকে মনোযোগ করতে হবে ভগবানের কথা। সেজন্য এই শাক সবজি আমাদেরকে তৈরি করতে হবে। তো কি করে আপনারা শাক সবজি উৎপন্ন করেন, কি করে মাঠে শাক সবজি উৎপন্ন করতে গেলে কি কি লাগে, কি লাগবে, বৃষ্টি লাগবে প্রথম, তো বৃষ্টি না হলে কিছু হবে, হবে না, তো বৃষ্টি লাগবে, জল লাগবে। তা আপনারা বলুন যে কোন ব্যক্তি এখানে আছেন যারা উপস্থিত আছেন যে এই জলটা কোথা থেকে পাওয়া যায়, কে দেয় জল, বৃষ্টি যদি হবে তখন আমরা জল পাবো, বৃষ্টি না হলে আমরা জল পাবো না, আমাদের রাজনৈতিক নেতারা বৃষ্টি দিতে পারে, বড় বড় বৈজ্ঞানিকরা অনেক যন্ত্রপাতি তৈরি হয়েছে, বৃষ্টি না হলে ওই যন্ত্রপাতিও তৈরি হবে না, অহংকার করে আমি টিভি গাড়ি কত কিছু তৈরি করেছি, বাড়ি বৈজ্ঞানিক উন্নতি, কিন্তু এই বাড়িও হবে না, গাড়িও হবে না, মোবাইলও হবে না, ল্যাপটপও হবে না, টিভিও হবে না, কোন কলকারখানা কাজ করবে না যদি বৃষ্টি না হয়, হ্যাঁ কি না, এইগুলি বুঝতে হবে। বুদ্ধিমান মানুষ এইগুলি প্রশ্ন করবে, এই বৃষ্টিটা কোথা থেকে আসছে, কি করে হচ্ছে, এই মাটিটা কোথা থেকে এলো, কার মাটি, আমি তো দেখলাম আমার ছেলে জন্ম হলো যখন নেকেড হয়ে কোনো কাপড় চোপড় নেই দেখলাম, তাহলে আমার জন্মটা এরকম হয়েছিল, তাহলে আমার জন্মটা এরকম হয়েছিল, আমার বাবার জন্মটা এরকম হয়েছে, তাহলে দেখতে গেলে সবকিছু কোনো কিছুই ছিল না আমার। এটি যখন আমরা বুদ্ধিমান হব তাহলে বিচার করলে আর ঝগড়া ঝাঁটি হবে না, দাবি কেউ করবে না আমার আমার, আমরা আমার আমার দাবি করছি, মিথ্যা দাবি, কোনো কিছু আমাদের নয়। সেজন্য ভগবদ গীতায় কৃষ্ণ বলেছেন আমরা যদি জীবন ধারণ করতে চাই আহার্য বস্তু শাক সবজি নির্ভর করতে হবে, হ্যাঁ কি না, শাক সবজির উপরে আপনারা নির্ভর করেন কয়জন, হাত তুলুন, শাক সবজি খেয়ে জীবন ধারণ করেন সবাই, আপনারা শাক সবজি খেয়ে জীবন ধারণ করেন না, মাংস খেয়ে, কয়েকজন বলছিল একটা জায়গায় আমরা মাংস খেয়ে জীবন ধারণ করি, সেখানে আমি জিজ্ঞাসা করলাম আপনি ছাগল খান, গরু খায় মুসলিমরা, তো জিজ্ঞাসা করলাম, একটা মুসলিম এরিয়াতে প্রোগ্রাম হচ্ছিল, অনেকগুলো মসজিদ, আর জিজ্ঞাসা করলাম আপনার গৌরু খান বলছেন মাংস খেয়ে জীবন ধারণ করেন, মহাশয় সেই গরুটা কি খায়, ছাগলটা কি খায়? বলে ঘাস খায়, পাতা খায়। তো এটা কি করে উৎপন্ন হবে? আপনি এই শাক সবজির উপরে সবাই নির্ভরশীল, সেজন্য আমাদের শাক সবজি উৎপন্ন করতে গেলে সোনার বৃষ্টি দরকার আছে, তাই না? সেজন্য ভগবদ গীতার তৃতীয় অধ্যায়ে কর্মযুগে ভগবান 14 শ্লোক নম্বরে বর্ণনা করছেন, সবাই হাত জোড় করুন, আমরা বলবো এখানে, ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়, নারায়ণ নমস্কৃতং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ং ধীরহে। তো সবাই বলুন, অন্নাত ভবন্তি ভূতানি পর্যন্যাত অন্ন সম্ভব যজ্ঞা ভবতি পর্যন্য যজ্ঞ কর্ম সমদ্ভব, অন্নাদ ভবন্তি ভূতানি, জোরে জোরে বলুন, অন্নাদ ভবন্তি ভূতানি পর্যনাদ অন্ন সম্ভব যজ্ঞাদ ভবতি পর্যন্য যজ্ঞ কর্ম সমদ্ভব। এখানে এই শ্লোক ভগবান বললেন অর্জুনকে, তার অনুবাদ হচ্ছে কি, এই সংস্কৃত শ্লোকের অনুবাদ হচ্ছে এরকম, সবাই বলবেন, অন্ন খেয়ে প্রাণীগণ জীবন ধারণ করে, তাহলে জীবগণ কি খেয়ে জীবন ধারণ করে? অন্ন খেয়ে। এটা আমরা জানতাম, অনেকে জানে অনেকে জানে না, কেন অনেকে বলে আমরা মাংস খেয়ে জীবন ধারণ করি, জল হচ্ছে জীবন, জলের একটা নাম হচ্ছে কি জীবন, জলের একটি নাম জীবন বলা হয়, তাহলে জীবন ধারণ করতে গেলে জলই প্রয়োজন আছে, সেজন্য এখানে অন্ন খেয়ে প্রাণীগণ জীবন ধারণ করেন, অন্ন খেয়ে জীবন ধারণ করা হয়, তাহলে অন্ন কি করে তৈরি হবে, সেজন্য এখানে বললেন, তারপরে বলুন, বৃষ্টি হওয়ার ফলে অন্ন উৎপন্ন হয়, তাহলে অন্নের উৎপন্ন হচ্ছে বৃষ্টি, আমরা বৃষ্টি না হলে কেউ শাক সবজি অন্ন উৎপন্ন করতে পারবো না, এগুলি বুদ্ধি খাটানো উচিত, যদি বুদ্ধিমান ঘিলু থাকে কিছু মাথায়, যদি গোবর থাকে তারা বুঝে না, পাগল লোকেরা এসব বুঝে না, গীতা ভাগবতকে বলে কেউ লিখে দিয়েছে, গীতা ভাগবত হচ্ছে রিয়েল সায়েন্স, সায়েন্স মিন্স প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যাল মানে বাস্তব, এখানে কোনো গুজব গল্প কোন সাহিত্যিক বা ডক্টর ইঞ্জিনিয়ার বা বর্ণনা করেছে কিছু স্কুল কলেজে লেখা, তার সব পরিবর্তন হয়, বৈজ্ঞানিক কিছু একটা লিখে দিল আজ, তারপরে আরেক বৈজ্ঞানিক আছে থিওরি ভুল রং, গীতা ভাগবতকে এখন পর্যন্ত কেউ রং বলে বলতে পারে না, বলেছে যেটা ভুল, এর প্রত্যেকটা অক্ষর প্রত্যেকটা শব্দই অভ্রান্ত, কেন পবিত্র বাস্তব, সেটা যেহেতু আমরা অজ্ঞ, জড়জাগতিক স্কুল কলেজের ডিগ্রিতে শিক্ষিত, অক্ষত জ্ঞানে আসক্ত, সীমিত জ্ঞানের দ্বারা, তাই আমরা একটু বিচার করার চেষ্টা করি না, প্রশ্ন করার চেষ্টা করি না, কি করে এই বাড়িটা হলো, এই জলটা কোত্থেকে এলো, আমার পরিবারে একজন শিক্ষিত আর একজন মূর্খ, তাকে টাকা খরচ করলেও পড়াশোনা করছে না, আমার পরিবারে একজন মেয়ে একজন পুরুষ হচ্ছে, একজন কেন মহিলা হয়েছে, একজন দেখতে সুন্দর হয়েছে একজন অসুন্দর কেন, একজন অন্ধ একজন খোড়া কি কারণ, এগুলা কেউ প্রশ্ন করে না, মানুষ এই প্রশ্ন করা উচিত, পশু পাখিরা পোষণ করতে পারে না, যেহেতু সমগ্র বিশ্বের মানুষ আজ পশুতে পরিণত তাই এই পোষণ করে। শাস্ত্রে বলা হয়েছে মানুষ রূপে কি করে পরিগণিত হবে না, যখন সে প্রশ্ন করবে। দেখবেন ছাগল কাটে মানুষ, ছাগল কাঁঠাল পাতা খাচ্ছে, কসাই ছাগল কাটছে, কোনো প্রশ্ন করে না, ছাগল ঘাস খেয়ে যাচ্ছে দিব্যি। একটার পর একটা ছাগল কাটছে নে কাঁঠাল পাতা খেয়ে যাচ্ছে, কিন্তু একটা মানুষের কাছে যদি কেউ লাঠি নিয়ে এসে উঁচু করতে আসবে শুনে নেই প্রশ্ন, এক মাস কি দুষ করলাম, লাঠি কেন নিয়ে এসছ, হাজার প্রশ্ন। আমরা ঘুম থেকে উঠেই হাজার প্রশ্ন পরস্পর মধ্যে করে থাকি, হ্যাঁ কি না, স্কুল কলেজ ইউনিভার্সিটি রাজনৈতিক দলের নেতাদের সাথে সমাজের লোকদের সাথে পিতা মাতা হাজার হাজার প্রশ্ন, কিন্তু আসল প্রশ্ন আমরা করি না। আমি দুঃখ চাই না, কেন দুঃখ আসে আপনারা বলুন, আপনাদের জীবনে দুঃখ এসেছে, চেয়েছিলেন কেন, চাননি এলো কেন, এই প্রশ্ন কেউ করেছে, কেউ করে না। আমি কে এই প্রশ্ন কেউ আমরা করি না, সবাই আমার আমার বলি, আমার মাথা, আমার দেহ, আমার পা, আমার হাত, আমার কাপড়, আমি কে এই প্রশ্ন কোনোদিন আমরা করি না। এই জন্য সাধু সঙ্গ করা প্রয়োজন হয়, ভক্ত সঙ্গে ভাগবত কথা মনোযোগ দিয়ে শ্রবণ করার মাধ্যমে এই সমস্ত প্রশ্ন জাগবে হৃদয়ে এবং সেই উত্তরগুলি আমরা লাভ করতে পারি এই গীতা ভাগবত থেকে। যা লাভ করলে আমরা আমাদের এই দুর্লভ মনুষ্য জীবনে সার্থকতা করতে পারি। এই মনুষ্য জীবন নয় কেবল পশু পাখির মতো আহার নিদ্রা ভয় পরিচয় লিপ্ত থাকা। দেখুন শিল প্রভুপা ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য, উনি 1965 সালে আমেরিকায় গিয়েছিলেন, ভাগবত ধর্ম জীবের ধর্ম এই গীতা ভাগবতের শিক্ষা আমেরিকার লোককে প্রচার করতে। কেন না, ভারতবাসীরা মনে করছিল এই গীতা ভাগবত আমাদের কিছু না, ভারতবাসীরা বৈদেশিক কুসংস্কার যেগুলি ব্রিটিশরা দিয়ে গেছে, চা খাওয়া, মাংস খাওয়া, অবৈধ ক্রীড়া করা, মদ খাওয়া, যেগুলি ব্রিটিশ সরকার এখানে দেশকে করায়ত্ত করেছিল, বিদেশিদের আয়ত্তে ভারতবর্ষ ছিল, সেগুলি বিনা পয়সায় খাওয়াই দিয়ে গেছে, সেগুলা কি করে আমরা উন্নয়ন করব, কোথায় পাব, ওইগুলির জন্য আমরা সবসময় অন্বেষণ করছি ওই বৈদেশিক জিনিসগুলি, তো সেটাই। কিন্তু প্রভুপাদ দেখলেন এই মানুষ ভারতের লোক গীতা ভাগবত ত্যাগ করে বৈদেশিক কুসংস্কারের দিকে আসক্ত, তাই প্রভুপাদ চিন্তা করলেন এদেরকে যদি সারা বিশ্বের লোক আমেরিকান লোকদের প্রতি আসে, তাদের টেকনোলজি নেওয়ার জন্য, তাদের যে কোনো উন্নয়ন কি করে পাবো, শিক্ষা পাবো, এইসব দিকে আসক্ত, তাই প্রভুপাদ চিন্তা করলেন আমেরিকান লোকগুলাকে যদি ভক্ত বানানো যায়, কৃষ্ণ ভক্ত গীতা জ্ঞান দেওয়া যায়, তাহলে তারা যদি আচরণ করে তাহলে সারা বিশ্বের মানুষ গ্রহণ করবে। কেন আমেরিকার দিকে সবাই নজর, তারা কি করছে সেটা নিব আমরা, তাই ভারতবর্ষে কলকাতা মহানগরীতে আবির্ভূত হয়েছিলেন অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপা, যার আগের নাম ছিল অভয়চরণ দেব। তিনি তার গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের নির্দেশ লাভ করে ছোটবেলায় কলেজে পড়ার সময় মা তাকে নির্দেশ দিয়েছিলেন যে সমগ্র বিশ্বে যারা ইংরাজি ভাষা বুঝে, সংস্কৃত বাংলা বুঝে না, গীতা ভাগবত জানে না, জীবের পরম ধর্ম ভাগবত ধর্ম আত্মধর্ম সেটাকে শিখানো দরকার, তোমাকে আমি আদেশ করছি যাও সর্বত্র প্রচার কর। আর সেই প্রভুপাদ অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী দীক্ষাপ্রাপ্ত হয়ে তিনি পরিভজন করলেন, বাড়িতে থাকলেন, তিনি গৃহস্থ ছিলেন, ব্যবসা করতেন, কিন্তু গুরুদেবের আদেশটা মাথায় করে আমেরিকায় গিয়েছিলেন, আর সেখানে কেউ ছিল না তাকে সম্বর্ধনা করা, স্বাগত জানা, কোনো ঘর বাড়ি কিছু ছিল না, তার কাছে বেশি টাকা পয়সাও ছিল না, মাত্র 40 টাকা নিয়ে আমেরিকায় গিয়েছিলেন জলদূত জাহাজে। একটা মহিলা জাহাজ কোম্পানির সেই মাতাজি সুমতি মুরারজি, তিনি ফ্রি টিকিট জাহাজে যাওয়ার জন্য করিয়ে দিয়েছিলেন, আর সেখানে কেউ কেউ স্বাগত জানানোর লোক ছিল না, সেখানে এই ভারতের একটা ওই মাতাজি তিনি ব্যবস্থা করে দিয়েছিলেন একটা লোকের বাড়িতে কেবল থাকা। 70 বছর বয়স ছিল, কিন্তু নিজে রন্ধন করতেন, কেবল কিছু গীতা ভাগবত নিয়ে গেছিলেন, একটু ডুবডুবি কর্তাল নিয়ে গেছিলেন। তো সেই প্রভুপাদ পার্কে বসে কি করছিলেন প্রতিদিন, চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ 532 বছর পূর্বে বলেছিলেন পৃথিবীর সর্বত্র আমার নাম প্রচার হবে। তাই এই অভয়চরণ ভক্তিবেদান্ত স্বামী তিনি ওই আমেরিকায় গিয়ে পার্কে বসে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই নাম করছিলেন। আর সেখানকার ছেলেমেয়েরা হিপ্পি হয়ে ঘুরে বেড়াচ্ছে, বাবা মার প্রতি বিতশ্রদ্ধ, সরকারের প্রতি বিতশ্রদ্ধ। কি জন্য না শান্তি খুঁজছে, সুখ খুঁজছে, কি করে সুখ হবে আনন্দ হবে। আমেরিকার মতো ছেলেমেয়েরা তারা শান্তি খুঁজছে কোথায় গেলে পারে, তাহলে ওদের টাকা পয়সার অভাব নেই, বৈজ্ঞানিক উন্নতির কত রকম টেকনোলজি, ইন্দ্রিয় সুখের সব কিছু রয়েছে, গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব নেই। লোক মনে করে আমার গাড়ি থাকলে, বাড়ি থাকলে, সুন্দর স্ত্রী থাকলে, কালারিং টিভি থাকলে আমি সুখী। যাদের আছে তাদেরকে জিজ্ঞাস করুন বুকে হাত দিয়ে যে আমি আপনি সুখী আছেন, বুকে হাত দিয়ে জিজ্ঞাসা করুন, কেউ সুখী নেই। আমরা কেবল একটার পর একটা সুখের জন্য বাড়িয়ে যাচ্ছি, একটু পরে মনে সুখ পাবো, আর একটু পরে পাবো, এটা চুলকানির মতো সুখ, পরে দুঃখ। সেই দুঃখ সেই সুখটাই দুঃখের কারণ হয়ে দাঁড়ায়, তাই জন্য আরেকটা সুখের জন্য দৌড়াচ্ছে। যদি ওটা সুখ দিত তাহলে ওইখানে স্থির থাকতো, যদি ওটা সুখ দেয় না ওইটা থেকে দুঃখের কারণ হয়ে দাঁড়ায়, পরে আবার একটা অনুসন্ধান করেছে। এই দুঃখের নিবৃত্তি পাওয়ার উপায় দূর জানে না, সে আমেরিকার মতো ছেলেমেয়েরাও জানত না। তো তারা এসে দেখছে একটা বুড়ু মস্তক মুন্ডন গৌরী বসন তিলক জপমালা আর এই পার্কে বসে একা একা একটা ডুবডুবি বাজে হরে কৃষ্ণ কীর্তন করছে। ওরা জানে না কোনোদিন জীবনে আজ থেকে 51-52 বছর পূর্বে আমেরিকার লোক হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে এই মন্ত্র জানত না। কেবল বিবেকানন্দ গিয়েছিলেন সনাতন ধর্ম প্রচার করতে, বিবেকানন্দ জি তিনি হরে কৃষ্ণ মহামন্ত্র প্রচার করেননি, কলিযুগের যুগ ধর্ম তিনি কৃষ্ণ নাম দেননি, কলিযুগের যুগ ধর্ম প্রচার করেননি, ভগবত ভক্তি দান করেননি, তিনি দেহ ধর্ম প্রচার করেছেন। যে দেহ ধর্ম আছে অনিত্য, যেটা আমরা সুখের জন্য চেষ্টা করছি যেটা অনিত্য, সেজন্য ইসকনের প্রতিষ্ঠাতা শ্রী প্রভুপাদ তিনি যখন হরে কৃষ্ণ কীর্তন করছিলেন ওইসব ছেলেমেয়েরা এসে তাদের কাছে ও ডুকডুকি বাজনা ছিল মিউজিক যন্ত্র, তারা জানেন না এটা কি বলছে, আর প্রভুপাদের সঙ্গে সঙ্গে ওরাও হরে কৃষ্ণ করছে, নাচছে গাইছে। তখন প্রভুপাদ জিজ্ঞাসা করেছে স্বামীজি আপনি কোথা থেকে এসেছেন, তো প্রভুপাদ বলেন আমি ভারতবর্ষ থেকে এসেছি। কেন এসেছেন এখানে, না আমি এসেছি তোমাদের কিছু দিতে, সবাই হাসছে হুহু করে হাসছে। আরে আপনি ভারত থেকে এসেছেন দিতে, আপনার ভারত থেকে সবাই এসেছে সাধু যোগী ভোগী সব নিয়ে গেছে, কেউ টাকা পয়সা নিয়ে গেছে ভেলকিবাজি দেখিয়ে, কেউ জলের উপরে হেঁটে চলে গেছে যোগীরা সেই টাকা পয়সা নিয়ে চলে গেছে, কেউ এসে মেয়ে নিয়ে গেছে, হ্যাঁ বিবেকানন্দ এসেছিলেন একটা মেয়ে নিয়ে গেছে, তো এরকম আপনি বলছেন দিতে এসেছেন, মহাশয় আপনি কি দিবেন। তখন প্রভুপাদ বললেন আমি এমন কিছু দিতে এসেছি যা তোমরা পাও না, আর তোমাদের যদি অভাব থাকে মনে করছো তোমাদের কিছু অভাব নেই, বাপু তোমরা কেন এবার হিপি হয়ে ঘুরে বেড়াচ্ছ, তোমাদের দেশের লোক কেন সুইসাইড করছো, লক্ষ লক্ষ লোক ঘুমের ট্যাবলেট না খেয়ে কেন ঘুমাতে পারছো না, মাথায় ঢুকে গেছে। এই যে প্রভুপাদ তাদেরকে প্রশ্ন দিলেন তোমরা কেন ঘুমাতে পারছো না ঘুমের ট্যাবলেট না খেয়ে, লক্ষ লক্ষ মানুষ তোমাদের দেশে সুইসাইড করছে কেন, আত্মহত্যা করছে, যদি কোনো কিছু অভাব না থাকে কোন দুঃখে সুইসাইড করছে, কোন দুঃখে ঘুমের ট্যাবলেট খাচ্ছ বলো। সে মাথায় বিগড়ে সব শিক্ষিত ছিল, সে ধনী ঘরের ছেলে মেয়ে, কেউ বৈজ্ঞানিক ইঞ্জিনিয়র ডক্টর এসব বিদেশে এসব ছেলেমেয়েরা ভিকারি নয়, তাদের মাথায় এই কথাগুলি ঢুকে গেছে। সত্যি তো প্রভাত বললেন, আমি এসেছি এখানে তোমাদের মতো কুকুরময় জীবন থেকে মুক্ত করতে, এমন একটি বস্তু দিব দিচ্ছি যা গ্রহণ করলে তোমরা এই কুকুরময় জীবন থেকে মুক্ত হবে। তখন সবাই রেগে গেছে, স্বামীজি আপনি ভারত থেকে এসে আমাদেরকে বলছেন আমরা কুকুরময় জীবন যাপন করছি। প্রভাত বললেন, কুকুররা চার পায়ে দৌড়ায় আর তোমরা চার চাকায় দৌড়াচ্ছ, কুকুরেরা খায় তোমরা খাচ্ছ, কুকুরেরা ঘুমায় তোমরা ঘুমাচ্ছ, কুকুরেরা ছেলে মেয়ে উৎপন্ন করে তোমরা উৎপন্ন করছো, কুকুরেরা আত্মরক্ষা করে তোমরা আণবিক অস্ত্র দিয়ে আত্মরক্ষা করছো। মাথা ঢুকে গেছে। সত্যি তো প্রভাত একটা ইংরেজি শব্দ বলেছিলেন, সুফিস্টিকেটেড অ্যানিমাল সোসাইটি হচ্ছে আমেরিকা, একটা মার্জিত পশু সমাজ তোমরা গড়ে উঠিয়েছ, মার্জিত পশু সমাজ। পশু রাস্তাঘাটে ঘুমিয়ে পড়ছে, গরুরা ছাগলরা, আর তোমরা মার্জিত করে ডানলপ গদিতে ঘুমাচ্ছ, তা আভিজাত্যপূর্ণ পশু সমাজ গড়ে তুলেছ। পশু পাখিরা রাস্তাঘাটে খেয়ে নিচ্ছে ক্ষুধা নিবৃত্তির জন্য, তোমরা এয়ার কন্ডিশনে বসে টেবিল চেয়ারে বসে কাঁটা চামচ দিয়ে খাচ্ছ ক্ষুধা নিবৃত্তির জন্য। রাস্তাঘাটে খান আর টেবিল চেয়ারে বসে খান একই জিনিস। প্রভাত একটা গল্প বললেন, একটা লোক ছিল রোগী, খোড়া, অনেক তার রোগ আছে আর খোড়াও, কিন্তু তার স্ত্রী ছিল সতীসাধী। কিন্তু খোড়া লোকটা কি করছে না, সে চাইত ওদের গ্রামে একটা বেশ্যা ছিল, তার নিজের স্ত্রীকে বাদ দিয়ে সে বেশ্যার কাছে যেতে চাইত, কিন্তু স্ত্রী তার স্বামী কথা মানে। তারপর সে কি করেছে না, সেই বেশ্যার কাছে গিয়ে সে বেশ্যার বাড়িতে গিয়ে ঝাড়ু দিচ্ছে, কেন টাকা পয়সা নেই, সে বেশ্যার বাড়িতে গিয়ে ঝাড়ু দিচ্ছে, কাজ করছে। তখন বেশ্যা জিজ্ঞাসা করছে, তুমি এখানে কাজ করছো কেন? না, আমার একটা কথা আছে তোমার সঙ্গে, আমার স্বামী তোমার সাথে একটু মিশতে চায়, আমার তো টাকা পয়সা নেই। বলো ঠিক আছে, তোমার স্বামীকে কালকে আসতে হবে। তখন তার স্বামীকে নিয়ে খোড়াকে নিয়ে ভালো করে গেছে। তখন ওই বেশ্যা কি করেছে না, ওই খোড়াকে বলেছে যে আমার সাথে মিশতে গেলে তোমাকে আগে খেতে হবে ভালো করে। তখন ও বেশ্যা কি করেছে, তিনটা পাত্র, তিনটা আসন, কুসা আসন, তারপরে একটা কাপড়ের আসন আর একটা এমনি মাদুর আসন দিয়েছে, তিনটা আসন দিয়েছে, আর তিনটা প্লেট দিয়েছে, একটা সোনার, একটা রূপুর, একটা মাটির। আর একই ময়রার থেকে যে সময় তৈরি হয়েছিল, এক সময় যে তৈরি হয়েছিল রসগোল্লা, একটা ময়রা থেকে যখন তৈরি হয়েছে একই রসগোল্লা নিয়ে এসেছে, এনে প্রত্যেকটা পাত্রে খাওয়ায় দিয়েছে এবং বলেছে বেশ্যা তোমাকে প্রত্যেকটা আসনে বসতে হবে আর প্রত্যেকটা পাত্র থেকে একটা করে রসগোল্লা খেতে হবে। তখন সেই খোড়া প্রত্যেকটা আসনে বসে বসে প্রত্যেকটা প্লেট থেকে রসগোল্লা খেলো। তখন বেশ্যা জিজ্ঞাসা করলো, তোমাকে কোন পাত্রের রসগোল্লাটা ভালো লেগেছে বলো? তখন বলছেন, না সবগুলি একই রকম লেগেছে, আমরা মনে করি সোনার থালায় খেলে একই তৃপ্তি হবে, ক্ষুধা নিবৃত্তি সোনার থালায় খান, রূপার থালায় খান, তামার থালায় খান, মাটির থালায় খান, ক্ষুধা নিবৃত্তি একই, একই রসগোল্লার স্বাদ একই হবে। তো তখন সে বেশ্যা বললো, তোমার স্ত্রী আর আমার মধ্যে কোনো পার্থক্য নেই, তুমি বেকার এখানে এসেছ, ফিরে যাও। তখন সে বুদ্ধিমান খোড়া বুঝতে পারলো যে একই স্বাদের জন্য ভিন্ন ভিন্ন দিকে আমরা মনকে চেষ্টা করি, বেশ্যাখানা যাই, স্ত্রী পরিবর্তন করি, একই মৈথুন সুখ, পশু পাখি যা আর মানুষ একই জিনিস, ক্ষুধা বা ঘুমানো এসব একই। পশু প্রভুপাদের বুঝিয়ে দিলেন, তাদের মাথায় ঢুকে গেল। নিজের প্রভুপাদ বললেন, তোমরা এই যে পশু পাখির মতো জীবনযাপন করছো, আহার নিদ্রা ভয় মৈথুন, মানুষ পশুর মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু মনুষ্য জীবনের উদ্দেশ্য ইহাদিকা ভয় মৈথুনে সীমিত নয়, ধর্ম হি তেষাং অধিক বিশেষ। ধর্ম হচ্ছে একটা বিশেষ গুণ, পশু এবং মানুষ থেকে আলাদা করে দেয়। তো এই ভগবত ভক্তি, এই যে আমি ইতিপূর্বে তোমাদেরকে করালাম হাত তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই ভক্তির সূচনা, ধর্মের সূচনা এই আল্লাহর নাম, ভগবানের নাম, গডের নামের দ্বারা হয়ে থাকে। তে মনুষ্য জীবনে ধর্ম না আচরণ করলে সে পশুর সমান। তাই ধর্মের মূল বিষয় হচ্ছে ভগবানকে গ্রহণ করা। তো এই কলিযুগে ভগবান কৃষ্ণ নাম রূপে এসেছেন। তাই যারা বলে আমি ধর্ম করি, ধর্ম মানি, তারা যদি ভগবানের নাম না করে, ভগবান এই কলিযুগে নাম অবতার রূপে এসেছেন, ধর্ম মূল হি ভগবান, যদি কেউ আচরণ না করে, ধর্মের হরিনাম না করে, ভগবানের সেবা না করে, তাহলে সে লোককে মিথ্যা ভণ্ডামি করছে, নিজেকে প্রতারণা করছে। তো সেজন্য সেই ধর্মের সূচনা হয় ভগবানের নামের মাধ্যমে। কিন্তু এখানে আমরা শুনছিলাম যে ভগবান হচ্ছেন একমাত্র মালিক, যার থেকে এই বৃষ্টি, এই মাটি, সবকিছু এসেছে, আলো, বাতাস, মাটি, জল, আকাশ, আগুন, বায়ু, এই সবগুলি দিয়েই সবকিছু তৈরি হয়েছে। একটা মোবাইল, একটা ফ্রিজ, যা কিছু তৈরি, আমার এই দেহটা এই মাটি, জল, আকাশ, আগুন, বায়ু দিয়ে তৈরি, এই বাড়িটা ওইগুলি দিয়ে তৈরি, এটাকে কার জন্য সেগুলি? তাই বুদ্ধিমান মানুষকে এগুলি বোঝার চেষ্টা করে। সেজন্য এখানে ভগবান বলছেন যে আমরা যদি অন্ন খেয়ে জীবন ধারণ করি তাহলে বৃষ্টি প্রয়োজন, তাহলে বৃষ্টি কি করলে হবে? এখানে বলা হলো যজ্ঞাত ভবতি পর্যন্ত, পর্যন্ত মানে বৃষ্টি, যজ্ঞ কর্ম সমুদ্ভব, যজ্ঞ করতে হবে। তাই এই কলিযুগে কি যজ্ঞ? ভগবত গীতায় কৃষ্ণ বলেন যজ্ঞ নাম জপযজ্ঞ অস্মি, ভগবানের নাম যজ্ঞ ভগবত গীতায় কৃষ্ণ বলছেন। আর কলি সংকরণ উপনিষদে সেই ভগবানের নাম শূল নাম 32 অক্ষর, এই কলিযুগের সমস্ত কলুষকে নাশ করে, আর সেটা আছে কলিযুগের যুগধর্ম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এখানে যজ্ঞাত ভবতি পর্যন্ত, বৃষ্টি হবে যখন আমরা এই ভগবানের নাম যজ্ঞ সম্পাদন করবো। তো নাম যজ্ঞ ভক্ত সঙ্গে করতে হবে, অভক্ত যারা ভগবানের সেবা করে না তার থেকে হরিনাম শুনলে হবে না। এক সময় দক্ষিণ ভারতে হায়দ্রাবাদে 6 মাস বৃষ্টি হয়েছিল, 6 মাস যোগে 1 বছর। তো তখন লোকেরা হাহাকার, মানে জল নেই, বৃষ্টি হচ্ছে না, চাষবাস কিছু নেই, শাক সবজি কিছু নেই। তখন রাজনৈতিক নেতারা ধনী লোকেদের কাছে গেছে যে তোমাদের খাবার গুলি দাও, যে এইসব গরিব লোকদের তাদের কাছে খাবার নেই আমরা দিব। কিন্তু খাবার থাকলে কি হবে? জল তো দরকার, রান্না করতে গেলে জল লাগবে, আর শুধু ভাত চাল থাকলে, জল না থাকলে কি হবে? রান্না করতে পারবে? তো পারবে না। তো রাজনৈতিক নেতারা নির্লজ্জের মতো তাদের কাছে গিয়ে সমাজের লোকের কাছে জল দাও, দিতে পারছে না, মুখ নিচু। তোমরা যে ভোট নেওয়ার সময় বৃন্দাবাদ করে আমাদেরকে নিয়ে গেছো, ভোট দাবি করেছো, আমরা সরবরাহ করবো, সবকিছু দিব, এখন জল নাই, জল দিচ্ছ না কেন? সবাই মাথা নিচু, কেউ জল দিতে পারে না। এই জ্ঞান মনুষ্য সমাজে অভাব আছে। সবাই মনে করে বৃন্দাবাদ করলে আমি সব পেয়ে যাবো না, প্রত্যেকে তার কর্ম অনুসারে সবকিছু লাভ করতে পারে। আপনি দেওয়ার কে? দিতে পারে না। সেজন্য সেই হায়দ্রাবাদে সব লোকেরা যখন পাচ্ছে না, তখন তারা ব্রাহ্মণ, কয়েকজন ব্রাহ্মণ এসেছে সেখানে। তো বলছে গীতা একটা শ্লোক আছে, এই শ্লোকটা যে বৃষ্টি হবে যজ্ঞ করলে, বৃষ্টি হচ্ছে না, তখন সেই দক্ষিণ ভারতে বড় বড় পণ্ডিত আছে, তো সেই ব্রাহ্মণরা যখন জানালো ধনী লোকদের, রাজনৈতিক নেতাদের, যে বৃষ্টি দরকার হলে এখন যজ্ঞ করতে হবে, তখন তারা কি করলো না, লিস্ট করে দিল, ব্রাহ্মণরা ঘি আনো, তার ধান এইসব করো, তখন কুইন্টাল কুইন্টাল ঘি পুড়াতে হলো তার তার দিয়ে, কোটি কোটি টাকা খরচ হলো, অনেক কয়েক মাস ধরে যজ্ঞ আছে, বৃষ্টি এক বিন্দু হচ্ছে না। তখন সব নেতারা, ধনী লোকেরা, সমাজের লোকেরা ওই পণ্ডিতের উপরে চড়াও করেছে, আপনারা বললেন যজ্ঞ করলে গীতার কথা মিথ্যা, সব লোকেরা বলছে এই শ্লোকটা যে আপনি বললেন যজ্ঞ করলে বিষ্ণু হবে কয়। তো ওই সময় ইসকনের প্রতিষ্ঠাতা শ্রী প্রভুপাদ গিয়েছিলেন তার অনেক শিষ্যদের নিয়ে আমেরিকাতে প্রচার করে, এসে উনি হায়দ্রাবাদে গিয়েছিলেন, তখন হায়দ্রাবাদে ইসকনের মন্দির ছিল না, উনি প্রচারে গেছেন। হঠাৎ করে অনেক লোক, রাজনৈতিক লোক, ধনী লোক, সমাজের লোক প্রভুপাদের কাছে এসে উপস্থিত, স্বামীজি আপনি সারা বিশ্বে ভগবানের নাম প্রচার করেছেন, তো এখানে জল হচ্ছে না এক বছর ধরে, আমরা কষ্ট পাচ্ছি, কি করলে বৃষ্টি হবে, এই গীতার কথা তো ভুল, আপনারা সাধু বলেন গীতা সত্য জিনিস, কিন্তু এইখানে যজ্ঞ করা হলো, ওই যে বলা হয়েছে শ্লোকটা যজ্ঞ করে বৃষ্টি হবে, কয় হলো না। তো প্রভুপাদ জিজ্ঞাসা করলেন এই কলিযুগের যুগ মানে যজ্ঞ কি যজ্ঞ, এই ঘি পুড়ানো যজ্ঞ নয়, এই ঘি পুড়ানোর যজ্ঞ অন্য যুগে ছিল, এটা কলিযুগের যজ্ঞ নয়, সেই জন্য কেন না কলিযুগে ঘিতে পবিত্রতা নেই, সব ভেজা, ঘিতে চর্বি মেশানো আছে, গরু চর্বি, ছাগল চর্বি, শুয়ার চর্বি, ঘিটা পবিত্র নেই, নিজে যদি দুধ দিয়ে না বানাবেন ওই ঘি খাওয়া মানে অপবিত্র, সেটা ভগবান গ্রহণ করেন না। সেজন্য ভাগবত থেকে প্রভুপাদ একটা শ্লোক বললেন যে দেশ কাল বস্তু অরহ সর্বম ছিদ্রম, যেসব ব্রাহ্মণরা এখানে যজ্ঞ করছে এই ব্রাহ্মণরা পবিত্র নয়, তাদের মধ্যে ছিদ্র রয়েছে, নেশা করে, মদ্যমাংস খায়, এরা পবিত্র নয়, এরা ব্রাহ্মণ নয়, শুচিতা নেই, ধর্ম আচরণ করে না, এই জন্য এরা অপবিত্র। আর এই যে কাল, যে সময় কলিযুগ, এটা কলুষের যুগ, এখানে অপবিত্রতা রয়েছে। দেশ কাল পাত্র বস্তু উপকরণ ইত্যাদি সবগুলিতে ছিদ্র রয়েছে। তো আপনারা এই সম্মত যে যজ্ঞ কুইন্টাল কুইন্টাল ঘি পোড়ালেন, এর কি করে বৃষ্টি হবে, ভগবান গীতায় বলেছেন ঠিক কথাই, এটা আপনাদের জানা নেই। সেজন্য প্রকৃত সাধু সঙ্গে ভগবানের ভক্ত থেকে শুনতে হবে, এই কলিযুগে জপ যজ্ঞ আছে, জপযজ্ঞ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, শুদ্ধ ভক্ত যারা আচরণ করেন, ভগবানের সেবা করেন, সেরকম ভক্ত সঙ্গে যদি হরিনাম হবে এখানে বৃষ্টি হবে। তখন সবাই বলল প্রভুপাদ আপনি সারা বিশ্বে অনেক মুসলিমদের খ্রিস্টানদের ভক্ত করেছেন, তো আজ এখানে আপনি আমাদেরকে হরিনাম শুনান। তো প্রভুপাদ বললেন তোমাদের নেতারা, ধনী লোকেরা, সমাজের লোকেরা সবাইকে এখানে থাকতে হবে, সাত দিন আমরা হরিনাম করবো, সাত দিনের দিনে এখানে বৃষ্টি হবে, প্রভুপাদ গ্যারান্টি দিয়ে দিলেন 100% বলে 100%। তখন সবাই প্রভুপাদের সঙ্গে, ভক্ত সঙ্গে, সব নেতারা, ধনী লোকেরা, প্রজারা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, সবাই বলুন এভাবে সাত দিন কোন বন্ধ নেই, এ হরিনাম কীর্তন হলো, ওখানে খাওয়া দাওয়া কীর্তন সব চলতে লাগলো। যে সাত দিন শেষ এমন বৃষ্টি হলো, একদম মানে লোকেরা এত খুশি, সেখানে একটা ধনী লোক ছিল, সে তার একটা জমির দলিল নিয়ে এসে প্রভুপাদের কাছে বলছে স্বামীজি এটা আমার 1800 একর জমি, এই জমিটা আজ আমি আপনাকে দান করলাম ঈশ্বরের নামে, আপনি শুদ্ধ ভক্ত, ভগবানের প্রিয়, তার প্রমাণ আপনি যা বললেন সেটাই কার্যসিদ্ধি হলো, আর গীতাকে আমরা ভুল ভেবেছিলাম কিন্তু গীতা যে সঠিক জিনিস, ভ্রান্ত নয়, আপনি শুদ্ধ ভক্ত রূপে তা প্রমাণ করালেন, তাই আপনি শুদ্ধ ব্যক্তি। জয় শ্রী প্রভুপাদ কি জয়। ইসকন প্রতিষ্ঠাতা আচার্য শ্রী প্রভুপাদ কি জয়। তো শ্রী প্রভুপাদ তাই সারা বিশ্বে খ্রিস্টান মুসলিম হিন্দু আমেরিকার লোক আফ্রিকার লোক পাকিস্তানের লোক পর্যন্ত তাদেরকে এই হরিনাম দিয়ে হৃদয়কে পবিত্র করে দিয়েছে। কেন শুদ্ধ ভক্ত সঙ্গে হরিনাম শুনতে হবে, এমনি নয় কারা এসে মাছ মাংস খাচ্ছে টাকা নিয়ে আপনাদের কীর্তন নিয়ে ভালো ভাস আছে বিলা কীর্তন গাইছে, তাদের কাছ থেকে শুনলে হরিনাম পবিত্র হবে না। মানুষ যে আচরণ করে আপনারা আচরণ করুন, আস্তে আস্তে এখন হয়তো আচরণ করছে না, কিন্তু ভক্ত সঙ্গে জানেন হরিনাম করুন গীতা থেকে পড়ুন এবং চেষ্টা করুন ভগবানের প্রসাদ খেতে, একদিন আপনি পবিত্র হয়ে যাবেন। আপনি যখন অন্যকে বলবেন তারাও পবিত্র হয়ে যাবে। সেজন্য শ্রীল প্রভুপাদ এভাবে সারা বিশ্বের মানুষকে পবিত্র করেছেন। এ হচ্ছে হরিনামের অত মাহাত্ম্য আছে, হরিনামের অনেক মাহাত্ম্য আছে। তো প্র্যাকটিক্যাল কথা আমি বললাম কয়েকটা, এ হরি ধর্ম আচরণ যদি আমরা একটু করি, আমাদের সাধু সঙ্গে যদি আচরণ করি সেটা আমাদের একদিন মহা বিপদ থেকে সাহায্য করবে, মুক্ত করবে। যেমন অজামিল, অজামিল ব্রাহ্মণ ছিল কিন্তু সে পাপকর্ম করত, একটা বেশ্যার সঙ্গ করছে, তার সুশীলা পত্নীকে ত্যাগ করে বনের মধ্যে গিয়ে বেশ্যার সঙ্গ করছে, মদ মাংস খাচ্ছে, চুরি ডাকাতি করছে, তার ব্রাহ্মণ গুণাবলী থেকে নষ্ট হয়ে গেছে। কিন্তু সে 88 বছর বয়স পর্যন্ত ছেলে উৎপন্ন করছে, তার শেষ ছেলে তার নাম লুমস মুনি তার বাড়িতে গিয়েছিলেন, আর লুমস মুনি গিয়ে অজামিল ছিল না, সেখানে গিয়ে তিনি কি করলেন না দেখছেন একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে বসে আছে ওই বেশ্যাটা, তো লুমস মুনি গিয়ে তাকে বললেন মা তোমার এই ছোট খোকার নাম কি রেখেছ, বলছে কিছু নাম আমরা রাখিনি, তা আমি একটা নাম দিব তোমরা সেই নামে ডাকবে, হ্যাঁ দিন সাধু বাবা, বলে আজ থেকে তোমরা এর নাম রাখবে নারায়ণ, বলো নারায়ণ, সেই বেশ্যাকে বলছে নারায়ণ নারায়ণ। তো এই শুদ্ধ ভক্ত লুমস ঋষি ওই বেশ্যাকে হরিনাম দিলেন আর তার ছেলের নাম নারায়ণ হয়ে গেল, আর চলে গেলেন। অজামিল এলো, অজামিল আসাতে বলছে সাধু বাবা আমাদের ছোট পোকার নাম রেখে গেলেন নারায়ণ, তুমি বলো নারায়ণ, ডাকো নারায়ণ। দেখো এই যে পরম্পরা এটাকে বলে, আমরা যখন আনুগত্য ভাবে ভগবানের কথা শুনবো ভক্ত থেকে, সেটাকে যখন আবার অন্যকে পুনরাবৃত্তিকরণ করবো আচরণ করার মাধ্যমে, তখন পরস্পর মধ্যে আমরা পবিত্র হতে পারবো। সেজন্যই ভক্ত সঙ্গে হরিনাম এই মাত্র চায়, সংসার জিনিতার কোনো বস্তু নাই। এই জন্ম মৃত্যু চক্রকে যদি মুক্ত হতে চান তাই বাড়িতে প্রত্যেক দিন, আজকে এখানে যা শুনলেন গীতা ভাগবত কথা, বাড়িতে গিয়ে তুলসীর সামনে ছেলে মেয়ে স্ত্রীপুত্রকে নিয়ে বসে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এইভাবে 108 বার, এটা একবার হলো, 108 বার তুলসীর সামনে সবাই একসাথে করবেন। তুলসী সাধু, তার কৃপায় ভগবানের প্রিয়াকে নিয়ে, তার কৃপাতে আপনার পরিবার আপনার সবাই মন পবিত্র হয়ে যাবে এবং আত্মজ্ঞান লাভ হবে। তখন দেখবেন আমি কেন খোড়া হয়েছিলাম, কেন খেতে পাইনি, কেন রোগ হয়েছিল, কেন পুরুষ কেন মহিলা, আমি আসলে কে। তখন এই হরিনামই আপনার হৃদয়কে পবিত্র করে দেখাবে তুমি মহিলা নও পুরুষ নও খোড়া নও মুচি নও, হিন্দু নয় মুসলিম নয় খ্রিস্টান নও, ধনী ন গরিব ন, স্বপ্ন দেখছিলে মাত্র। তখন কি না জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যতা, এই আত্মা দেহের মধ্যে আছে সে হচ্ছে ভগবানের অংশ তার সেবক, এই আত্মজ্ঞান হবে এই গীতা ভাগবত সাধু সঙ্গে হরিনাম করার মাধ্যমে আর প্রসাদ সেবা করার মাধ্যমে। তাই আজকে সারা বিশ্বের লোক এটি করছে, তা আমি ধন্যবাদ জানাব অধিবাসী গ্রামবাসী ভক্তদের। আমাদের এখানে মন্দির আছে রাধা মদন গোপাল মন্দির, সেখানে আসবেন প্রতিদিন সন্ধ্যা সকালে মঙ্গলারতিতে সন্ধ্যায় ভজন কীর্তন আরতি হরিকথা হচ্ছে। আপনার চাইলেও মাঝে মাঝে আপনাদের বাড়িতে ভক্তদেরকে নিয়ে এসে ভোগ রন্ধন করে প্রসাদ খেতে পারবেন, কিভাবে রান্না করতে শিখতে পারবেন, আর মাঝে মাঝে হরিনাম গীতা পাঠ শুনবেন, অথবা মাঝে মাঝে গৃহস্থ হিসাবে মন্দির আছে আপনার বাড়িতে যখনই কোনো কিছু প্রথম জিনিস উৎপন্ন হবে, ধান চাল প্রথম উৎপন্ন হয়েছে, চাল তৈরি করলেন, প্রথম চাল নিয়ে যান পরিবারের সবাই, আমরা আজকে এখানে প্রসাদ পাবো, এখানে রাধা মদন গোপালের জন্য আমি দুধ নিয়ে এসেছি, ফল নিয়ে এসেছি, একটু সবজি নিয়ে এসেছি, চাল আমার বাড়ি থেকে উৎপন্ন, দয়া করে আপনার রন্ধন করে ভোগ লাগান আর আমাদেরকে প্রসাদ দিন। এরকম প্রত্যেক গৃহস্থ দায়িত্ব এটা, মাঝে মাঝে মন্দিরে গিয়ে এরকম চাল ডাল সরি তরকারি নিয়ে গিয়ে সেখানে আমরা যেহেতু এখন রন্ধন করা শুদ্ধ হয়নি, সেখানে ভক্তরা আছে নিজের বাড়িতে থেকে অথবা মন্দিরে নিয়ে গিয়ে এরকম করে নিজে এবং অন্যদেরকে প্রসাদ বিতরণ, কাউকে আত্মীয় স্বজনকে এক দুজনকে নিয়ে গেলেন, এই যে ভোগ রন্ধন হয় প্রসাদ, এই যে প্রসাদ দান করবেন আপনার হৃদয় আর যিনি গ্রহণ করবেন তার হৃদয় পবিত্র হয়ে যাবে। এমনি ভাত খাওয়াচ্ছেন বাড়িতে আত্মীয় স্বজন, হৃদয় পবিত্র হবে না, ওদের শাক সবজি হত্যা হলো পাপ হবে, চুরি করা হবে, কেন ভগবানের সম্পত্তি আমরা চুরি করছি, শাস্তি পেতে হবে। কিন্তু যখন শাক সবজি নিবেদন করে খাবেন ওটা চুরি করা হবে না, কেন ভগবানের যিনি তাকে দিলেন আর তিনি উচ্ছিষ্ট প্রসাদ দিচ্ছেন আর সেটা খেলে আত্মজ্ঞান লাভ হবে। তো এই জন্য আমি অনুরোধ করব আপনারা চেষ্টা করুন জপমালা দিতে অভ্যাস করার জন্য, 108 বার জপ প্রতিদিন করবেন মাত্র 10 মিনিট বাড়িতে তুলসীর সামনে, আর মন্দিরে গিয়ে মাঝে মাঝে ভক্তদের সঙ্গে বসে সন্ধ্যায় বা সকালে কোন টাইমে যাবেন ওখানে গিয়েও একটু বসে জপ করবেন, আর গীতা থেকে একটু পড়বেন, যেমন আজকে আমরা শ্লোকটা পড়ে এখানে আমরা ব্যাখ্যা করলাম, আপনার ব্যাখ্যা করতে হবে না, পড়ে শুধু শুনুন উপলব্ধি করুন, ও এখানে তো আমি জানতাম না, অন্ন খেয়ে প্রাণী বাঁচে আর এই অন্ন বৃষ্টি দ্বারা হয়, আর বৃষ্টি যজ্ঞের দ্বারা হয়, তাই এখানে তাৎপর্য পড়া হলো, এখানে প্রভুপাদ বলছেন নাম যজ্ঞ এই কলিযুগের যজ্ঞ আর এটির দ্বারা বৃষ্টি হবে, প্রয়োজন অনুসারে যখন যেটা প্রয়োজন ভগবান তখন সেটি দিবেন ঋতুচক্র অনুসারে, এটাই এই গীতা ভাগবতের শিক্ষা, আচার্য মহাজনদের প্রদানকে অনুসরণ করে গ্রহণ করলে পরে আমরা সুখী হব। তাই আমি বেশি আর বলছি না, এখানে সমাপ্ত করছি, কোনো প্রশ্ন থাকলে আলোচ্য বিষয়ের মধ্যে জিজ্ঞাসা করতে পারেন, আর আগামীকালকে সন্ধ্যাবেলা সকালে তো মঙ্গলারতি হয়, আগামীকাল হবেই 4:30, এখানে 4:30 হয়, 4:30 মন্দিরে মঙ্গলারতি হয়, ভক্তরা জপ করে তারপরে 8টার সময় ভাগবত কথা হয়, আবার বিকালে আগামীকালকে মন্দিরে আপনারা আসবেন, 4টা থেকে চলে আসুন, 4টা থেকে আসলে ভজন কীর্তন হবে, সেখানে বসে ভজন কীর্তন করবেন, তারপরে একটু হরিকথা হবে, সন্ধ্যা আরতি হবে, কিঞ্চিত প্রসাদ হলেও পাওয়া যাবে, আপনারাও চেষ্টা করবেন যে না আমি এই প্রসাদ দানে আমি অংশগ্রহণ করব, আমি সম্পূর্ণ না গ্রহণ করলেও আমি একটা চাল নিয়ে যাব, আমি দুটা আলু নিয়ে যাব, আমি একটা পটল নিয়ে যাব, সেই রন্ধনে ভগবানের প্রসাদে বিতরণ হবে, আরো অন্য লোকের আসবে তাদেরকে আমি এই প্রসাদ দান করব, আমি যাবই।